चैतन्य मनोभिष्ठं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज श्री चैतन्य महाप्रभुर शुभ आविर्भाव तिथि श्री गौर पूर्णिमा महोत्सव। এই শুভ দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামের মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বিলাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই তার দ্বাপর লীলা শেষ করার পর কলির প্রথম সন্ধ্যায় এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হন। তিনি আসেন সাঙ্গ পাঙ্গ অস্ত্র এবং পার্ষদ সহ। তিনি তার অঙ্গ, তার পার্ষদ, তার অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে তিনি আসেন। চিৎজগতে শ্রীকৃষ্ণের যারা পার্ষদ কৃষ্ণলীলায় তারা সকলে এসেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন তখনও তার পার্ষদেরা তার সঙ্গে আসেন। তার সেই সমস্ত পার্ষদদের মধ্যে একজন হচ্ছেন শ্রীল ব্যাসদেব, যিনি তারই শক্তাবেশ অবতার এবং তিনি সমস্ত তত্ত্বজ্ঞান সমন্বিত বেদ বিভাগ করে বেদের পূর্ণ তত্ত্ব প্রদান করেছিলেন এবং চরমে শ্রীমৎ ভাগবতের মাধ্যমে শ্রীকৃষ্ণের তত্ত্ব এবং শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছিলেন। সেই ব্যাসদেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীল ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করেছিলেন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করার উদ্দেশ্যে এবং সেই ব্যাসদেবী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাস বিস্তার বিস্তারিত ভাবে বর্ণনা করলেন শ্রী চৈতন্য ভাগবতের মাধ্যমে। কৃষ্ণলীলায় যে ভাগবত, শ্রী চৈতন্য লীলায় চৈতন্য ভাগবত, ভগবানের লীলাবিলাসের বর্ণনা। এই চৈতন্য ভাগবতের শুরুতে মঙ্গলাচরণে শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর এই শ্লোকটি রচনা করেছেন, যেটি আমরা শুরুতে বলেছিলাম, প্রার্থনা করেছিলাম। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। এই শ্লোকটির বাংলা অনুবাদ বা ভাবার্থ তিনি নিজেই রচনা করেছেন, যেটি যা বাংলায় তিনি বলছেন, জানু লম্বিত বাহু যুগল, আজানু লম্বিত ভুজোগ। জানু মানে পায়ের হাঁটু, সে জানু লম্বিত, জানু পর্যন্ত দীর্ঘ, আজানু লম্বিত ভুজ তার বাহু যুগল, তাদের বাহু যুগল। তারা কে কে? কেবল তিনি চৈতন্য মহাপ্রভুকে ইঙ্গিত করছেন না, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সেই সঙ্গে নিত্যানন্দ প্রভুকেও সম্বোধন করছেন, তা দুজনকেই ইঙ্গিত করছেন। কেন? কেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু একই তত্ত্ব, তারা উভয়ই ভগবত তত্ত্ব। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। শ্রীকৃষ্ণ এবং বলরামে যেমন কোন ভেদ নেই, কেবল দেহের রংটিতেই ভেদ, তাদের অবয়ব, তাদের রূপ একদম অবিকল এক। কৃষ্ণ এবং বলরাম একই, কিন্তু কৃষ্ণের অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো শ্যাম সুন্দর, আর বলরামের অঙ্গকান্তি দুধের মতো সাদা। এখন সেই যে কৃষ্ণ বলরাম, তারা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, তাদের বর্ণনা করছেন, তাদের দেখতে ঠিক একরকম, তারা একই ব্যক্তি, দুটি রূপে প্রকাশিত হয়েছেন। এবং এই লীলাতে তাদের অঙ্গকান্তিও একই, তাদের গায়ের রঙও সেই কনক পুতলি দেহা, কনক মানে সোনা, সোনার মতো, সোনা দিয়ে যেন একটা তৈরি দুটি সুন্দর পুতুল, পুতুল মানে বিগ্রহ। এখন মহাপুরুষের লক্ষণ হচ্ছে আজান, তাদের বাহু, তাদের হাত জানু পর্যন্ত লম্বা হয়। মহাপুরুষের যে লক্ষণগুলি রয়েছে তার মধ্যে এইটি একটি বিশেষ লক্ষণ। তো সেই কথা বর্ণনা করে বলা হচ্ছে আজানু লম্বিত ভুজ, তাদের বাহুযুগল জানু পর্যন্ত লম্বিত। কনকাবদাত, কনক মানে সোনার মতো তাদের গায়ের রং, কনক অবদাত। এবং তেমনি কনক পুতলি দেহা, আর তার বর্ণনা করে তিনি বলছেন অরুণয় অম্বর শোভিত কলে বড় উপমা দেহব কাহা, তাদের এই সৌন্দর্যের এই উপমা আমরা কোথা থেকে দেব, এর কোন উপমা তো এই জগতে নেই, তারা তো অপ্রাকৃত তত্ত্ব, তারা তো এই জগতের বিষয় নয়, তাই এই জগতের কোন উপমার মাধ্যমে তাদের বর্ণনা করা যায় না। উপমা দেহব কাহা, শুধু ওই কিছুটা উপমা যেগুলো দেওয়া হয়েছে সেগুলি ওই ইঙ্গিত মাত্র দেওয়ার জন্য, যেমন কৃষ্ণের অঙ্গকান্তিকে কিরকম বলা হচ্ছে, যে শ্যাম, শ্যাম মানে কিরকম, কৃষ্ণ তার মানে কি কৃষ্ণের অঙ্গকান্তি কিরকম, এটা এই জড় জগতের কোন দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝতে পারব না। তবে তার কাছে যে একটা খুব কাছের যে দৃষ্টান্তটি দেওয়া যায় সেটি হচ্ছে বর্ষা জলভরা মেঘের মতো,
ঘনশ্যাম। বর্ষা জল ভরার মেঘ যে সেটি কালো না সাদা বোঝার উপায় আছে না? অতএব প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের অঙ্গকান্তি যে সাদা না কালো কি সেটা আমরা বলতে পারব না, কারণ এই জড় জগতের কোন উপমার মাধ্যমে তা বর্ণনা করা সম্ভব নয়। এখন সেই কৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে যখন এসেছেন তখনও বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, উপমা দেব কাহা, কিভাবে উপমা দেব, কিভাবে দৃষ্টান্ত দেব। চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরী সহে হেরি দিনমণি আপনা নিছয়ে রূপে জগ মন মোহে। তার যে চরণ, চরণের নখের যে দূতি, সেই দূতি যেন উজর শশধর, চাঁদের যে চন্দ্রিম, চাঁদের যে জ্যোৎস্নার আভা বা চাঁদের যে কিরণ, সেই কিরণকেও নিষ্প্রভ করে দেয়, স্নিগ্ধ কিন্তু উজ্জ্বল। আর তা দেখে হেরি দিনমণি আপনা নিচ হয়, তা দেখে দিনমণি অর্থাৎ সূর্য যেন নিজেকে লুকিয়ে ফেলছেন। তার রূপে জগমন মোহে, তার রূপের দ্বারা তিনি সমস্ত জগতের, জগৎকে মোহিত করছেন। এই যে কলিযুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য, কলিযুগের অবতার যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তারা পাপি পাষণ্ডের বিচার করেন না, পাপ পাষণ্ড নাহি মানে। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে, পাপি তাপির বিচার করেন না তিনি। তারা সকলকেই প্রেম দিতে এসেছেন। এই যে কৃষ্ণ প্রেম যা ব্রহ্মারও দুর্লভ, সেই ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, সকলকে যেচে যেচে তারা দান করছে, এমনই তাদের অসীম করুণা। তাই তিনি হচ্ছেন মহাবদান্য। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন। তারা পাপী তাপের বিচার করেন না। এই কলিযুগে তো সকলেই, এই কলিযুগের পরিবেশটাই পাপের দ্বারা আচ্ছন্ন। কলিযুগের সমস্ত ব্যক্তি প্রকৃতপক্ষে পাপে, পাপের প্রভাবে প্রভাবিত। তাই চৈতন্য মহাপ্রভু পাপী তাপের বিচার করছেন না, কেবল যারাই তার করুণা গ্রহণ করতে চান তাদের, তারাই তার সেই অসীম করুণা গ্রহণ করতে পারেন। এখন সেই করুণা কেন করছেন চৈতন্য মহাপ্রভু এইভাবে, তার যে বৃত্তান্ত বা তার যে প্রকৃত তথ্য সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কৃষ্ণ লীলায় ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করলেন, কৃষ্ণ লীলাবিলাস করলেন দ্বাপর যুগে। দ্বাপরের শেষে তিনি লীলাবিলাস করলেন, সেই লীলাবিলাসটি কি? এই লীলাবিলাসটি তিনি যুগাবতার রূপে লীলাবিলাস করলেন না, তিনি স্বয়ং ভগবান রূপে লীলাবিলাস করছেন। আর সেই স্বরূপে, তার যে স্বরূপে তিনি যে স্বয়ং ভগবান, তিনি অবতার নন, তিনি অবতারই, সমস্ত অবতারের অবতারই, সব অবতার সার শিরোমণি। শ্রীকৃষ্ণ তিনি তার লীলাবিলাস করলেন এই পৃথিবীর কাছে তার ব্রজলীলা প্রকট করার জন্য। তার এই লীলাবিলাসের মাধ্যমে তিনি তার বৃন্দাবন লীলা প্রকাশ করলেন। আর সেই বৃন্দাবন লীলাটি কি? বৃন্দাবন লীলা হচ্ছে মধুর লীলা। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে উজ্জ্বল রস, উন্নতোজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। তার সেই উন্নত উজ্জ্বল রসে যে তার নিজ ভক্তি, সেই নিজ ভক্তি দান করার জন্য তিনি এসেছেন। সেই উন্নত উজ্জ্বল রস বৈকুণ্ঠে তত্ত্ব নয়, এই উন্নত উজ্জ্বল রস বৈকুণ্ঠে বিরল, এই উন্নত উজ্জ্বল রস অযোধ্যায় বিরল, এই উন্নত উজ্জ্বল রস দ্বারকায় ও বিরল। যদিও শ্রীকৃষ্ণ দ্বারকায় তার মহিষীদের নিয়ে লীলাবিলাস করছেন, কিন্তু এই যে উন্নত উজ্জ্বল রসটি সেটি দ্বারকাতেও প্রকাশিত হয়নি, সেটি প্রকাশিত হয়েছে কেবলমাত্র বৃন্দাবনে, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলাবিলাস করছেন তার সবচাইতে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। সেই যে লীলা, সেই লীলাটি কি, সেই লীলাটির বৈশিষ্ট্য বা বৈচিত্র্য কি, সেটি উন্নত উজ্জ্বল রস, জয় উজ্জ্বল রস, জয় উজ্জ্বল রস, জয় উজ্জ্বল রস, জয় সর্বরসসার। এটি সমস্ত রসের সারাতি সার, অর্থাৎ এই রসটি থেকেই অন্য সমস্ত রসের প্রকাশ হয়েছে। এই মধুর রস থেকেই অন্য সমস্ত রস বা সমস্ত রসের কেন্দ্র বা সার হচ্ছে এই মধুর রস। এবং সেটি কি, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে যে ব্রজগোপিকাদের সম্পর্ক, সেখানে কোন সামাজিকতার বিধিবিধান নেই। ভগবান তো স্বয়ং ভগবান সর্বলোক মহেশ্বর, তাকে সামাজিকতার বিধিবিধান কেন মানতে হবে? কিন্তু লোকশিক্ষার জন্য তিনি করেন, যেই জন্য আমরা দেখতে পাচ্ছি দ্বারকাতে তিনি মহিষীদের পাণি গ্রহণ করেছেন, কিন্তু বৃন্দাবনে তিনি ব্রজগোপিকাদের পাণি গ্রহণ করেননি। এইভাবে তিনি তার পরম ঈশ্বরত্ব বা ভগবত্তা স্থাপন করছেন বৃন্দাবনে। এখন এই যে বৃন্দাবনের যে লীলা, ব্রজ বিশেষ করে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলাটি, সেই লীলাটি সর্বদাই গোপন রাখা হতো, কারণ এটা এত নিগূঢ় তত্ত্ব, সাধারণ মানুষের পক্ষে এমনকি মনীষীদের পক্ষেও এই তত্ত্বটি বোঝা সম্ভব ছিল না, তাই জন্য এটি গোপন রাখা হয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তার ব্রজলীলা যখন বিলাস করলেন এই দ্বাপর যুগে, তখন তিনি সেই তত্ত্বটিকে প্রকাশ করলেন, যা চিরকাল গোপন ছিল, যা চিরকাল গোপন রাখা হয়েছিল, অনর্পিত চরিং চিরাত, চিরকাল, যেটা অর্পণ করা হয়নি বা প্রকাশ করা হয়নি, সেই বস্তুটিকে তিনি প্রকাশ করলেন তার দ্বারকা লীলায়, তার বৃন্দাবন লীলায় দ্বাপর যুগে। এখন প্রতি দ্বাপর যুগে কি শ্রীকৃষ্ণ এই লীলা বিলাস করেন? না, প্রতি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এই ব্রজলীলা বিলাস করেন না। ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, ব্রহ্মার একদিনে এই চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে চারটি যুগ আছে, এই চারটি যুগ একত্রিত করে হয় একটা চতুর্যুগ। সেরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আর সেই মাপে ব্রহ্মার মাস, বছর, এবং সেইভাবে 100 বছর ব্রহ্মার জীবন। এখন ব্রহ্মার প্রতিদিনে যে 1000 বছর, 1000 চতুর্যুগ আছে, সেই 1000 চতুর্যুগের মধ্যে প্রথম 28 চতুর্যুগটিতে, মানে প্রথম থেকে 1, 2, 3, 4 করে গুনতে গুনতে 28 যখন আসছি, সেই যে চতুর্যুগ, 28 চতুর্যুগে ব্রহ্মার 28 চতুর্যুগে শ্রীকৃষ্ণ দ্বাপরে তিনি তার স্বয়ং রূপ নিয়ে আসেন। স্বয়ং রূপ মানে কৃষ্ণের স্বয়ং রূপটি কি? শ্রীকৃষ্ণের স্বয়ং রূপটি হচ্ছে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীবাদন। তার স্বয়ং রূপটি হচ্ছে দ্বিভুজ, তার দুহাত, চতুর্ভুজ তার স্বয়ং রূপ নয়। দ্বারকায় তিনি যে তার যে নারায়ণ রূপ চতুর্ভুজ, সেটি তার রূপ স্বয়ং রূপ নয়, তার স্বরূপ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীবাদন, তিনি বাঁশি হাতে, তার সেই রূপটি কেবল বৃন্দাবনেই দেখা যায়। এবং সেই রূপ নিয়ে তিনি যে লীলাবিলাস করছেন, সেই লীলাতে ব্রজ গোপিকাদের সঙ্গে তার যে অত্যন্ত অন্তরঙ্গ মধুর লীলা, সেটি তিনি ব্যক্ত করেছিলেন, প্রকাশ করেছিলেন। কিন্তু এই লীলার অন্তে শ্রীকৃষ্ণ বিচার করলেন যে আমি তো এই ব্রজলীলা বিলাস করলাম, কিন্তু মানুষ এই ব্রজলীলায় প্রবেশ করবে কি করে, আমার ভক্তেরা এই ব্রজলীলায় প্রবেশ করবে কি করে? কেননা ভক্তরা স্বভাবতই ভগবানকে বৈধি ভক্তিতে ভক্তি করেন, ভজনা করেন, বিধিনিষেধে শাস্ত্রবিধি অনুসরণ করে তারা ভগবানের ভজনা করেন, ভগবানের সেবা করেন, ভগবানের প্রতি তাদের অনুরাগ প্রকাশ করেন। কিন্তু এই বৈধি ভক্তি অনুশীলনের মাধ্যমে যখন ভগবানের বা যখন সিদ্ধি লাভ হয়, এই সাধনার ফলে যখন সিদ্ধি লাভ হয়, বৈধি সাধন ভক্তির ফলে যে সিদ্ধি লাভ, সেই সিদ্ধি লাভের ফলে জীব বৈকুণ্ঠে প্রাপ্ত হন, বৈকুণ্ঠে গমন করে। কিন্তু বৃন্দাবন তো বৈকুণ্ঠের অনেক উপরের তত্ত্ব, আর বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে প্রবেশ করা যায় না, এমনকি বৈকুণ্ঠ থেকে নয়, অযোধ্যা থেকেও বৃন্দাবনে প্রবেশ করা যায় না, দ্বারকা থেকেও প্রবেশ করা যায় না। বৃন্দাবনে প্রবেশ করতে হলে এক বিশেষ সৌভাগ্যের প্রয়োজন হয়। বৃন্দাবনে প্রবেশ করার রীতি হচ্ছে, যেটি বৃহৎ ভাগবতামৃততে অত্যন্ত সুন্দরভাবে ব্যক্ত হয়েছে, যে বৃন্দাবনে প্রবেশ করার একমাত্র উপায় হচ্ছে সংকীর্তন। আর সেই সংকীর্তন কোথায় অনুশীলন করতে হয়? এই ভৌম বৃন্দাবন, এই পৃথিবীতে যে বৃন্দাবন রয়েছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটি ভূমণ্ডল রয়েছে, সেই ভূমণ্ডলে যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীতে বৃন্দাবন রয়েছে, সেই বৃন্দাবনে সংকীর্তন অনুশীলন করার ফলে গোলোক বৃন্দাবনে ভগবানের লীলায় প্রবেশ করা যায়। এখন কৃষ্ণ বিচার করলেন যে ভক্ত আমাকে স্বভাবতই বৈধি ভক্তি সহকারে আমার ভজনা করবে এবং তার ফলে তারা বৈকুণ্ঠে যাবে, কিন্তু বৃন্দাবনে তারা আসবে কি করে? সেই বৃন্দাবনে আসার পথটি সুগম করার জন্য শ্রীকৃষ্ণ ভক্তরূপে অবতীর্ণ হলেন। ভগবানকে ভক্ত স্বভাবতই বৈধি ভক্তি সহকারে ভজনা করবেন এবং তার ফলে তারা বৈকুণ্ঠে গমন করবেন। কিন্তু ভগবান যখন ভক্ত হয়ে আসেন, সেই ভক্তরূপী ভগবানকে যখন বৈধি ভক্তি সহকারে ভজনা করা হয়, তার ফলে বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ হয়। অতএব শ্রীকৃষ্ণ কেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তার কারণটি হচ্ছে যে তিনি এই কলিযুগের মানুষদের বৃন্দাবনে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি এসেছেন। তাকে বৈধি ভক্তি সহকারে যখন ভজনা হচ্ছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তিটি কিভাবে অনুশীলন করতে হয়, বিধি অনুসারে, শাস্ত্রবিধি অনুসারেই সবসময় ভগবানের ভজনা করতে হবে। শাস্ত্রবিধি পরিত্যাগ করে যদি ভগবানের ভজনা হয়, সেটা ঐকান্তিকই হলেও সেটা কেবল উৎপাতেরই সৃষ্টি করবে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকই হরের ভক্তির উৎপাতই কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ এই যে সমস্ত শাস্ত্র রয়েছে, এই শাস্ত্রগ্রন্থে যে বিধি দেওয়া রয়েছে, সেই বিধিগুলির অনুশীলন না করে যদি হরিভক্তি করা হয়, তা আপাত দৃষ্টিতে যতই ঐকান্তিক বলে মনে হোক না কেন, তার ফলে কেবল একটা উৎপাতেরই সৃষ্টি হবে। অতএব ভক্ত সব সময়ই শাস্ত্রবিধি অনুশীলনে ভগবানের ভজনা করবেন। এখন ভগবান যখন ভক্তরূপে এলেন, তখন শাস্ত্র অনুসারে শাস্ত্রে তাকে কিভাবে ভজনা করার নির্দেশ দেওয়া হচ্ছে? শাস্ত্রে বলা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই। এই এই যে মহাপ্রভু এলেন ভক্তরূপে, যে ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তার ভজনাটা কিভাবে হবে? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে, যজ্ঞই সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তার ভজনা হবে। এবং তার ফলে কি হবে, এই যে সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের আরাধন করা হয়, সংকীর্তনের অর্থটি কি, বহুভীর মিলিত্বা যত কীর্তন, বহু ব্যক্তি বহু ভক্ত যখন ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে যখন ভগবানের মহিমা কীর্তন করেন বা ভগবানের মহিমা প্রচার করেন সেইটি হচ্ছে সংকীর্তন। তাহলে মিলিতভাবে যৌথভাবে সকলে একত্রিত হয়ে যে ভগবানের আরাধনা সেইটি হচ্ছে সংকীর্তন। এখন এই সংকীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা অন্য কোনোভাবে নয়, এই সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। আর এই যে ভক্তরূপী ভগবানকে যখন সংকীর্তন যজ্ঞের মাধ্যমে বৈধিভক্তি সহকারে যখন তার আরাধনা করা হয় তখন তার ফলটি কি হয়, চরমে এই সাধনের ফলে যখন আমাদের সিদ্ধি লাভ হবে তখন সেই সিদ্ধিটি কিভাবে প্রকাশিত হবে, রসরাজ মহাভাব দুই এক রূপ। এই রসরাজ শ্রীকৃষ্ণ আর মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা, শ্রীমতী রাধারানী, এরা দুজনে যখন একত্রীভূত হলেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। এখন সেই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে যখন আমরা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করব তখন চরমে এই সিদ্ধিতে আমরা কি দেখব, শ্রী চৈতন্য মহাপ্রভুকে তখন আমরা এই রসরাজ মহাভাব রূপে দর্শন করব। আমরা তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর রূপে দর্শন করব। যেভাবে শ্রীল রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাকে দর্শন করেছিলেন, এখন সেটি কেবল রামানন্দ রায়েরই কেবল সম্ভব হয়নি, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যারাই সংকীর্তন যজ্ঞে তার আরাধনা করবে চরমে সিদ্ধিতে তারা এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাধা কৃষ্ণ রূপে দর্শন করবেন। এবং রাধা কৃষ্ণ দর্শন যখন হবে সেই দর্শনটি কোথায় হবে, রাধারানী এবং কৃষ্ণকে আমরা কোথায় দর্শন করব, সেইটি বৃন্দাবন। এইভাবে চৈতন্য মহাপ্রভুকে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে আরাধনা করার ফলে আমরা বৃন্দাবনে প্রবেশের অধিকার লাভ করতে পারি। আমরা বৃন্দাবনে শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারি। এই পথটি সুগম করে দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এই ভাবটি বা এই তত্ত্বটি ব্যক্ত করে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর, যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ, তিনি গোপাল ভট্ট গোস্বামীর ক্ষুল্লতাত, তিনি এক মহাপণ্ডিত ছিলেন এবং তিনি ছিলেন এক মহান শ্রী বৈষ্ণব আচার্য, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের পরে তিনি গৌর ভক্তে পরিণত হয়েছিলেন, রাধাকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছিলেন। তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যথাযথ গৌর পদারবিন্দে, এই যে শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে গৌরাঙ্গ সুন্দর রূপে, এখন যথাযথ গৌর পদারবিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি, যে পুঞ্জীকৃত পুণ্যের ফলে যখন আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীপাদপদ্মে ভক্তি লাভ করব, যথাযথ গৌর পদারবিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি, পুণ্যরাশি পুঞ্জীকৃত পুণ্যের ফলে যখন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রতি আকৃষ্ট হব এবং ভক্তি লাভ করব, তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাত, সেই অনুসারে হঠাৎ হৃদয় থেকে উত্থিত হবে রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। শ্রীমতী রাধারানীর পদনিঃসৃত যে সুধার রাশি, সেই রাশি হঠাৎ আমাদের হৃদয়কে প্লাবিত করবে। অর্থাৎ তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে সেবা করো। শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করো, তার ফলে হঠাৎ তোমরা উপলব্ধি করবে যে শ্রীমতী রাধারানীর পদনিঃসৃত যে সুধা রাশি, অমৃত রাশি, যেটি হচ্ছে ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেম তোমার হৃদয়কে প্লাবিত করছে। এছাড়া অন্য কোনো উপায় নেই বৃন্দাবনে প্রবেশ করার। জোর করে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করতে গেলে অনেক মুশকিল হয়ে যাবে, ক্ষতি সাধন হবে। জোর করে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, বা জোর করে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যেটা যারা করে তারা মহাপ্রভুর অনুগামী নন, তারা মহাপ্রভুকে ডিঙিয়ে গিয়ে তারা রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করার চেষ্টা করে। তাদের সরল কথায় কি বলা হয়, সরল বাংলায় তাদের বলা হয় সহজিয়া, সহজিয়া। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কি করবেন, তারা এই সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধনা। এবং এই সংকীর্তন যজ্ঞে কৃষ্ণের আরাধনার ফলে কি হবে, তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাত রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। শ্রীমতী রাধারানীর পদনিঃসৃত যে সুধামৃত, সেই সুধা রাশি আমাদের হৃদয়কে প্লাবিত করবে। এই অতি সরল পথটি মহাপ্রভু দিয়ে গেছেন, তার থেকে সরল পথ আর কি হতে পারে। কিন্তু অনেকে আছে যারা বলে যে হ্যাঁ, রাধাকৃষ্ণের লীলা স্মরণ করতে হবে, রাধাকৃষ্ণের লীলায় নিজেকে অমুক সখী বা মঞ্জরী রূপে কল্পনা করতে হবে। কৃষ্ণভক্তি কল্পনার বিষয় নয়, কৃষ্ণভক্তি একটি বিজ্ঞান, এবং এই বিজ্ঞান বৈজ্ঞানিক পন্থায় আমাদের যদি অগ্রসর হতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ওই সংকীর্তন যজ্ঞে কৃষ্ণের আরাধনা করতে হবে। আর সংকীর্তন যজ্ঞটি কিরকম, সংকীর্তনের আবার দুটি সংজ্ঞা রয়েছে। এই যে সম্যক কীর্তন, তার দুটি সংজ্ঞা রয়েছে, সম্যক মানে পূর্ণ, সম্পূর্ণ। এই সম্পূর্ণ কীর্তনের একটা একটা সংজ্ঞা হচ্ছে যে অনেকে মিলিত হয়ে যখন কীর্তন করে সেটি হচ্ছে সংকীর্তন। আর আরেকটি সংজ্ঞা কি হচ্ছে, যে সব কিছু দিয়ে যখন কৃষ্ণের সেবা হয়, কৃষ্ণের মহিমা প্রচার হয়, কৃষ্ণের বাণী প্রচার হয়, সেইটি সংকীর্তন। শ্রীল প্রভুপাদ এই যে বিস্তৃত যে সংকীর্তনের যে যে সংজ্ঞা সেইটিকে তিনি ব্যবহার করেছেন। সব কিছু দিয়ে কৃষ্ণের মহিমা কীর্তন করতে হবে, প্রচার করতে হবে, সারা পৃথিবী জুড়ে কৃষ্ণের বাণী প্রচার করতে হবে। এ ঘরের কোণে বসে কীর্তন করলে এটা হবে না। তিনি নিজে দেখালেন কিভাবে এই সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। মহাপ্রভুর নিজেরই ভবিষ্যৎ বাণী পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন নাম। 500 বছর আগে তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন, শিল প্রভুপাদ সেই ভবিষ্যৎবাণীকে আজ সার্থক করেছেন। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচারিত হয়েছে। তার দৃষ্টান্ত আমরা নিজেরা না যেতে পারলেও বিদেশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত বিদেশি ভক্তরা এখানে এসে সমবেত হয়েছেন। বিদেশি ভক্তদের প্রভুপাদ আচার্যের পদে প্রতিষ্ঠিত করে গেছেন, বিদেশি ভক্তদের তিনি গুরু হওয়ার গুরু দায়িত্ব প্রদান করে গেছেন, যেটা কল্পনাতীত। কেবল প্রভুপাদেরই কৃপার প্রভাবে এটি আজ সম্ভব হয়েছে। এর আগে আমাদের এই কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি যে আমেরিকান গুরু পেয়েছি আমরা, ইউরোপিয়ান গুরু, ইংরেজ গুরু, রাশিয়ান গুরু, আফ্রিকান গুরু না, কিন্তু গুরুর যোগ্যতা দেখি যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে পৃথিবীর যে কোনো স্থানের ব্যক্তি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন তাহলে তিনি গুরু ভূমিকা অবলম্বন করতে পারেন, তিনি সারা জগৎকে শিষ্যে বরণ করতে পারেন, নিশ্চয়ই পারেন। এই মহাপ্রভুর এই উদার যে ভাবধারা সেটি এইভাবেই প্রকাশিত হয়েছে। এবং আমি বলবো এটি কেবল শুরু, প্রভুপাদ যেটি করে গেছেন সেটি কেবল শুরু করে গেছেন, এটি সমাপ্তি নয়, এটি শেষ নয়, এটি শুরু। এবং একটা সময় আসবে যখন সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে এই কৃষ্ণ ভক্তির প্রচার হবে, প্রতিটি নগরে এবং গ্রামে হরিনাম কীর্তন হবে, লক্ষ লক্ষ মানুষ হরিনাম কীর্তন করবে। আজকে যেটা করছেন কয়েকশো জন করছেন, কয়েক হাজার জন করছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে না। যেমন আমরা মায়াপুরেও দেখতে পাচ্ছি লক্ষ মানুষের সমাগম, তারা আসছেন তীর্থ ভ্রমণে আসছেন কিন্তু সংকীর্তনে যোগ দিচ্ছেন। এখন এই সংকীর্তন, সংকীর্তনে যোগদান করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাধাকৃষ্ণের মহিমা কীর্তন, সেইটির মাধ্যমে আছে আমাদের জীবনের প্রকৃত সার্থকতা, এবং সেটি সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে। আমাদের খুব আনন্দ হয় যখন আমরা দেখি আপনারা সকলে এগিয়ে আসছেন, আপনারা আরো এগিয়ে আসুন, এই দায়িত্বটি গ্রহণ করুন। মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। শিল প্রভুপাদের বাংলা ভাষণের মধ্যে একটা শেষ ভাষণই বলবো, তিনি মহেশ পণ্ডিতের শ্রীপাঠে গিয়েছিলেন, সেইখানে তিনি এই কথাটি বলেছিলেন, ভারত তিনি আবেদন করেছিলেন সকলের কাছে আপনারা এগিয়ে আসুন। প্রভুপাদের একটা আক্ষেপ ছিল যে ভারতীয়রা এগিয়ে আসছে না, সমস্ত বিদেশিরা এগিয়ে আসছে কিন্তু ভারতীয়রা এগিয়ে আসছে না। প্রভুপাদের সময় মুষ্টিমেয় কয়েকজন ভারতীয় এগিয়ে এসেছিলেন তার এই বিশাল প্রচার কার্যে তাকে সাহায্য করার জন্য। আজকে এটি অত্যন্ত আনন্দের বিষয়, প্রভুপাদ আপনাদের সকলকে এগিয়ে আসতে দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছেন। এবং প্রভুপাদ কি বলছেন, ওখানে কি বললেন, এই কথাটি তিনি বলেছিলেন, মহাপ্রভু বলেছেন দেখুন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা যেন স্বার্থ চিন্তায় মগ্ন থেকে কি করে নিজের ভালো হবে, কি করে আমার পরিবার পরিজনের ভালো হবে, কি করে আমার আত্মীয় স্বজনের ভালো হবে, কি করে আমার দেশের ভালো হবে, এই সমস্ত চিন্তায় মগ্ন থাকা ভারতীয়দের কর্তব্য নয়। ভারতীয়দের কর্তব্য কি, পর উপকার করা। পর উপকার মানে অন্যের কি করে ভালো হবে সেটা চিন্তা করা, আমার কিভাবে ভালো হবে তার কোনো ভ্রুক্ষেপ বা তার কোন রকম চিন্তা তাদের নেই। অন্যের কি করে ভালো হবে, অন্যের ভালো করতে গিয়ে যদি আমাকে নরকেও যেতে হয় আমি নরকে যেতে প্রস্তুত, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। এখন সেই এই যে মহাপ্রভু নির্দেশ দিলেন ভারতবর্ষে যাদের মনুষ্য জন্ম লাভ হয়েছে তারা যেন স্বার্থ চিন্তায় মগ্ন না থেকে পর উপকারের ধর্মটি গ্রহণ করেন। আর সেই পর উপকারটি কিভাবে হবে, কিভাবে সাধিত হবে, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যাকে দেখো যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকে কৃষ্ণ উপদেশ দাও, কৃষ্ণের কথা শোনাও। এবং সেই সম্বন্ধে প্রভুপাদ একটি দৃষ্টান্ত দিলেন, যেমন পাখি, যেমন অনেক পাখি, অনেক রকমের পাখি রয়েছে, যেমন চড়াই পাখি, হ্যাঁ, সে বাড়ির উঠোনে চারপাশে উড়ে বেড়ায়। আবার অনেক পাখি আছে তারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়, আবার অনেক পাখি আছে যারা এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে যায়, আবার আরেক পাখি আছে যেমন গরুড়, আপনারা জানেন গরুড় এই জড়জগতে আসতে পারে, জড়জগৎ থেকে আবার চিৎ জগতে উড়ে যেতে পারে, এরকম পাখি বহু অনেক রয়েছে, তাদের ক্ষমতা অনুসারে তারা উড়ে। ঠিক তেমনি আমাদেরও আমাদের ক্ষমতা অনুসারে প্রচার করবে, যদি আমার ক্ষমতা যদি চড়াই পাখির মতো হয় ঠিক আছে আমি আমার বাড়ির চারপাশে প্রচার করব, তার আর কারো যদি ক্ষমতা আরো বেশি হয় তারা আরো বেশি দূরে গিয়ে প্রচার করবেন। এইভাবে যাদের ক্ষমতা আরো বেশি তারা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে প্রচার করবেন, কিন্তু প্রচার করতে হবে, এইটি হচ্ছে মহাপ্রভুর নির্দেশ। যারা ভারত ভূমিতে যাদের মনুষ্য জন্ম লাভ হল তারা সকলে যেন প্রচার করেন কৃষ্ণের বাণী, সেইটি হচ্ছে প্রকৃত পর উপকারের ধর্ম। আর প্রথমে যদি কেউ চড়াই পাখি হয় ভগবত ভক্তির প্রচারের একটি এই একটি মহিমা যে কেউ যদি প্রথম শুরুতে কেউ চড়াই পাখি হতে পারে, কিন্তু চড়াই পাখি থেকে তারপরে সে কি হবে, সে একটা বড় আরো বড় পাখিতে পরিণত হয়ে হ্যাঁ সে আরো দূরে ভ্রমণ করবে। সে কেউ সারা জীবন সে চড়াই পাখি থাকবে না। প্রচারের যত আমরা প্রচার করি প্রচারের ক্ষমতা, প্রচারের যোগ্যতা এবং প্রচারের স্থান তত বৃদ্ধি পায়। অতএব প্রথমে আমরা শুরু করব বাড়ি থেকে, হ্যাঁ আমার বাড়ির বাড়িতে যারা আছে আত্মীয় স্বজনের কাছে প্রচার করব, বন্ধু বান্ধবদের কাছে প্রচার করব, পাড়া প্রতিবেশীদের কাছে প্রচার করব। কিন্তু সেই প্রচারের ক্ষেত্রটি ক্রমশ বর্ধিত হবে। তাই তিনি কি বলছেন, জন্ম সার্থক করি করো পর উপকার, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই দেশ বলতে কি বোঝাচ্ছে, দেশ বলতে বোঝাতে পারে যে আমার যেখানে আমি আছি সেই জায়গাটি, আবার দেশ বলতে আমাকে বোঝাতে পারে আমি যে প্রদেশের মানুষ সেই সেই প্রদেশটি, সেই তারও আরো বিস্তৃতি লাভ করে দেশ বলতে বোঝাতে পারে সারা ভারতবর্ষ, আবার দেশ বলতে সারা পৃথিবীকেও বোঝাচ্ছে, আবার দেশ বলতে সারা ব্রহ্মাণ্ডকে বোঝাচ্ছে। যেমন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার লীলা অপ্রকট করার আগে তিনি কি বললেন, তিনি বললেন একদিন চাঁদের দিকে তাকিয়ে তিনি আক্ষেপ করে বললেন যে চন্দ্রলোকের অধিবাসীরা ভগবত বিমুখ হয়ে যাচ্ছে। তার কিছুদিন পরেই তিনি তার লীলা সংবরণ করলেন এবং তার অনেক অন্তরঙ্গ ভক্তেরা যারা তার ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলেন তারা মনে করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চন্দ্রলোকে গেছেন প্রচার করতে। এই পৃথিবীতে প্রচার সম্পাদন করে সুযোগ্য শিষ্যের হাতে দায়িত্বভার নষ্ট করে শিল প্রভুপাদের কাছে তিনি দেখেছিলেন শিল প্রভুপাদ এসে গেছেন, ব্যাস এখন সারা পৃথিবী জুড়ে প্রচার হবে। তিনি তখন দেখলেন তাহলে এখন তো আমার পৃথিবীর কাজটা তো সারা হলো, এবার আমাকে অন্য জায়গায় গিয়ে প্রচার করতে হবে। তাই তিনি চন্দ্রলোকে গেলেন, সেখানে চন্দ্রের যারা চন্দ্রলোকের যে অধিবাসীরা যারা ভগবত বিমুখ হয়ে গিয়েছিল তাদেরকে তিনি ভগবানের মহিমা তাদের কাছে প্রচার করলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেবল একটা গ্রহের কৃষ্ণভক্তি প্রচার করেই সন্তুষ্ট থাকতে পারব না, আমাদের গ্রহ থেকে গ্রহান্তরে যেতে হবে কৃষ্ণভক্তি প্রচারের জন্য। সেই জন্য মহাপ্রভু কি বলছেন, ন ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি হয়তো কিন্তু, আমি জন্ম জন্মান্তরে কেবল তোমার ভক্তি চাই, আমি মুক্তি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি সিদ্ধি চাই না, আমি কিচ্ছু চাই না, মুক্তি পর্যন্ত চাই না, আমার কাম্য কি, আমি কি চাই, যেন জন্ম জন্মান্তরে আমি তোমার সেবা করে যেতে পারি। অতএব ভক্তের মনোভাব এটি, ভক্ত মুক্তি চায় না, ভক্ত চায় না যে আমি এই দেহত্যাগের পরে আমাকে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে, বৃন্দাবনে ফিরে যেতে হবে। পক্ষান্তরে ভক্তের মনোভাব যেখানে মহাপ্রভুর বাণীর প্রচারের প্রয়োজন আছে আমি সেখানে যেতে প্রস্তুত, এবং সেই জন্য ভক্ত কোনো জায়গায় যেতে কুণ্ঠিত হন না, তিনি স্বর্গেই থাকুন বা নিরয়েই থাকুন তাতে তার কিছু যায় আসে না। যেখানে কৃষ্ণভক্তির প্রচারের সুযোগ রয়েছে সেইটিই তার কাছে বৃন্দাবন, কারণ যেখানে ভগবানের বাণী কীর্তিত হচ্ছে সেইটি হচ্ছে বৃন্দাবন, কেননা যেখানে ভগবানের বাণী কীর্তিত হচ্ছে সেই স্থানে ভগবান স্বয়ং বিরাজমান, আর যেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন সেই স্থানটি গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলে সকলে জোরে, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare.
হরে কৃষ্ণ, তাহলে এটি হচ্ছে সংকীর্তন। হ্যাঁ, হরিনাম কীর্তন, ভগবানের নাম কীর্তন। আর কিভাবে হচ্ছে এটি? সকলে মিলিতভাবে হচ্ছে। হ্যাঁ, এখন এই সংকীর্তনের ফলটি কি হবে? চরমে যখন এই সংকীর্তনের মাধ্যমে আমরা যখন ভগবানের কৃপা লাভ করব, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেবল দর্শন হবে না, শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাধা কৃষ্ণ রূপে দর্শন হবে। এবং তখন আমরা সেই রাধাকৃষ্ণকে দর্শন লাভ করার মাধ্যমে আমরা ব্রজে বা বৃন্দাবনে উপনীত হব। দেখুন কত সরল পন্থা। এটি করতে গিয়ে কোনো কষ্ট হয়? হ্যাঁ, কীর্তন করতে কষ্ট হয়? পক্ষান্তরে আনন্দ হয়, তাই নয় কি? হ্যাঁ, কারো গান গাইতে খারাপ লাগে? গান গাইতে সকলেরই ভাল লাগে, অন্তত গান শুনতে সকলের ভাল লাগে। হ্যাঁ, গাইতে না পারলেও, আর এটি তো কঠিন গান হলে গাওয়া মুশকিল হতে পারে, কিন্তু এটা তো অত কত সরল। হ্যাঁ, কেবল একটি পদেরই, হ্যাঁ, এই যে একটি মন্ত্রেরই বারবার পুনরাবৃত্তি, কিন্তু বহু সুরে বহু ভাবে এটি গাওয়া যায়। এটি হচ্ছে সংকীর্তনের মহিমা। আর যে কেউ এই সংকীর্তনে যোগ দিতে পারেন, আবাল বৃদ্ধ বনিতা, একটি বালক একটি শিশুও যোগদান করতে পারে, বৃদ্ধেরাও যোগদান করতে পারে, অর্থাৎ বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে যোগদান করতে পারে, আর বনিতা এমনকি মেয়েরা পর্যন্ত যোগদান করতে পারে। তাহলে এই সংকীর্তনে যোগদান করে করায় কোন রকম বাধ্যবিধি নিষেধ নেই।
আচ্ছা মহারাজ, আচ্ছা, ওকে।
এবং এই যে সংকীর্তনের যে ফলটি, কত সরলভাবে সহজভাবে আমরা একটা পরম প্রাপ্তি লাভ করতে পারি। এই যে আমি বললাম যে ব্রহ্মারও দুর্লভ এই কৃষ্ণ প্রেম, আর একটু গভীরে যদি আমরা তলিয়ে দেখি তাহলে দেখতে পাই এটা কেবল ব্রহ্মারই দুর্লভ নয়, এটি শিবেরও দুর্লভ। এই কৃষ্ণ প্রেম লাভ শিবের পক্ষেও দুর্লভ, ব্রজে প্রবেশ শিবের পক্ষেও দুর্লভ। আপনারা জানেন শিব প্রবেশ করতে চেয়েছিলেন বৃন্দাবনে, কৃষ্ণের রাসলীলায়, প্রবেশ হল না। অবশেষে বহু তপস্যা বহু সাধ্য সাধনের পর কৃষ্ণ তাকে যখন কৃপা করলেন কি বললেন তিনি? তুমি গোপীশ্বর শিব হয়ে তুমি এই রাসলীলার দ্বারটাকে আগলে রাখো, রাসলীলাতে প্রবেশ হচ্ছে না। হ্যাঁ, রাসের ইয়েটাকে, রাসমণ্ডলীটাকে রক্ষা করার ভারটা শিবের ওপর, তাও কিভাবে? গোপীশ্বর রূপে। আর তারপরে দেখুন, শিবের পক্ষে দুর্লভ না, লক্ষ্মীদেবীর পক্ষেও দুর্লভ এই কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম লাভ করার। লক্ষ্মীদেবী নারায়ণকে বললেন, হ্যাঁ, আমি তোমার ব্রজলীলার কথা শুনেছি, এই যে ব্রজলীলায় যে তোমার যে রাস নৃত্য, তাতে আমিও প্রবেশ করতে চাই। তিনি নারায়ণ বললেন, ঠিক আছে, প্রবেশ করতে হলে তুমি কোন ব্রজ গোপিকার আনুগত্যে তোমাকে সেখানে প্রবেশ করতে হবে। লক্ষ্মীদেবী বললেন, আমি লক্ষ্মী, আমি মহালক্ষ্মী, আমার পক্ষে অন্য কারো আনুগত্য স্বীকার করা কি করে সম্ভব? তাতে তো তোমার মর্যাদা হানি হবে, সেটা আমি করতে পারি না। নারায়ণ বললেন, তাহলে তোমাকে আর ব্রজে প্রবেশ সম্ভব হবে না তোমার পক্ষে। ঠিক আছে, ওদিকে কি হচ্ছে এদিকে শুনো। ওদিকে এরকম হলো, কিসের ভিড়টা কিসের জন্য হয়েছে জানেন? প্রসাদ বিতরণ হবে। আর মনটা চলে গেল কোথায়? সেই জন্য বলা হচ্ছে যে মনোযোগ সহকারে। লক্ষ্মীদেবী নারায়ণ তখন লক্ষ্মীদেবীকে কি বললেন? কে শুনেছেন, হাত তুলুন। আচ্ছা, নারায়ণ তখন বললেন যে ব্রজে প্রবেশ তাহলে তোমার পক্ষে সম্ভব হবে না, কেন গোপিকার আনুগত্য ছাড়া ব্রজে প্রবেশ সম্ভব নয়। তখন লক্ষ্মীদেবী অত্যন্ত ব্যথিতা ক্ষুব্ধা হয়ে তিনি তপস্যায় বসলেন, এক কঠোর তপস্যা করলেন। সেই কঠোর তপস্যার প্রভাবে কৃষ্ণ এসে লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী কেন তুমি এই কঠোর তপস্যা করছ? লক্ষ্মীদেবী বললেন, আমি ব্রজে প্রবেশ করতে চাই। তোমার ব্রজলীলায় আমি প্রবেশ করতে চাই। তখন কৃষ্ণ লক্ষ্মী দেবীকে বক্ষে ধারণ করলেন। এই লক্ষ্মী দেবী, কৃষ্ণের বক্ষে যে লক্ষ্মী দেবী, সেটি কি? শ্রীবৎস চিহ্ন। শ্রীবৎস, শ্রী লক্ষ্মী দেবী কৃষ্ণের বক্ষে, কৃষ্ণ লক্ষ্মী দেবীকে বক্ষে ধারণ করে কৃষ্ণ ব্রজে প্রবেশ করলেন। এইভাবে লক্ষ্মী দেবীর ব্রজে প্রবেশ সম্ভব হল। আর সেই ব্রজপ্রেম, ব্রজ প্রবেশের সুযোগটি মহাপ্রভু আমাদের সকলকে বিলিয়ে দিচ্ছেন অকাতরে। তাহলে এখন এটি গ্রহণ করব না করব না, এটি গ্রহণ করব না প্রসাদের ভিড়, ঐকান্তিক ভাবে আমাদের নিষ্ঠা সহকারে নাম, ভগবানের নাম জপ এবং কীর্তন, এই নামের মধ্যে সব কিছু রয়েছে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতরে আছে আপনি শ্রীহরি। অতএব কলিযুগে শ্রীহরি, শ্রীকৃষ্ণের ভজনা কিভাবে হবে? এই নামের ভজনার মাধ্যমে। নামের ভজনা কিভাবে? জপ এবং কীর্তন এবং প্রচার। কীর্তনের ব্যাপক অর্থ হচ্ছে প্রচার। আমরা নিজেরা নিজেদের পারমার্থিক উন্নতির জন্য আমরা জপ করব, আর অন্যদের উন্নতি সাধনের জন্য আমরা কীর্তন করব, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কীর্তন করব, ভগবানের আনন্দ বিধানের জন্য আমরা প্রচার করব। সেইটি হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। আর তাহলে কি আমাদের অন্য কাজগুলো অসম্পূর্ণ থাকবে? না। শ্রীবাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বললেন যে শ্রীবাস, লক্ষ্মী দেবীকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে যেতে হতে পারে, কিন্তু তোমার ঘরে কোনো অভাব হবে না। এইভাবে ভক্তের যে ভার তিনি যে স্বয়ং বহন করবেন, সেটি তিনি নিজে এইভাবে ঘোষণা করে গেলেন শ্রীবাস ঠাকুরের মাধ্যমে, যে ভক্তের কখনো কোনো অভাব হবে না। ভক্তের যা কিছু প্রয়োজন সেই যোগক্ষেম ভগবান নিজে বহন করে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। এখন শ্রীল জয় পতাকা মহারাজ আসবেন, উনি ইংরেজি ক্লাস দিচ্ছেন, আমাকে যেতে হবে ইংরেজি ক্লাস দিতে এখন, তাই ওনাকে না ছাড়লে ওখান থেকে উনি এখানে আসতে পারছেন না, তাই আমাকে ওখানে চলে যেতে হচ্ছে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। এবং আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এই মায়াপুরে এই শুভ দিনটিতে এসেছেন, আপনারা ভক্তির পথ অবলম্বন করেছেন, আপনারা সর্বান্তকরণে এই ভক্তির পথ অবলম্বন করে সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করুন, সেইটি আমাদের একমাত্র কাম্য। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি? ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি? শ্রীল প্রভুপাদ কি? সমবেত ভক্ত বৃন্দ কি? গৌর পূর্ণিমা মহামহোৎসব কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব কি? শ্রী চৈতন্য মহাপ্রভু কি? গৌর প্রেমানন্দে নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত।